ধন্যবাদ
আলাপন অনুষ্ঠান থেকে, ধন্যবাদ ধন্যবাদ দুজনকেই। সেলিম, আজকের আলোচ্য বিষয়ে আমি যোগ না দিয়ে পারছি না, কারণ আজকে খেলাধুলার এমন একটা চমৎকার মানে খবর নিয়ে আমরা উপস্থিত হচ্ছি শ্রোতাদের সামনে। সুতরাং আমাদের প্যানেলে কারা আছেন?
তৌহিদ অলরেডি বলেছেন
বিশ্বকাপ এবং ক্রিকেট নিয়েই মূলত আলোচনা, বাজি ধরা, শুধু ক্রিকেটেই নয় সব খেলাতেই।
যারা আছেন তিনজনই ক্রীড়া সংক্রান্ত মানুষ, লেখালেখি করেন, সাংবাদিক তিনজনই। কলকাতা থেকে জয়ন্ত চক্রবর্তী যোগ দিয়েছেন।
জয়ন্ত আছেন লাইনে?
লাইনে আছি।
নাসিমুল হাসান দদুল ঢাকা থেকে যোগ দিয়েছেন, আপনারা জানেন এনটিভির ক্রীড়া সম্পাদক।
আর আছেন দিলু খন্দকার।
দিলু খন্দকার সুপরিচিত,
অতি পরিচিত ক্রীড়া সাংবাদিক। দিলু খন্দকার শুনতে পাচ্ছেন?
শুনছি আমি।
আচ্ছা, তো সেলিম,
আচ্ছা বিশ্বকাপ বাছাই পর্ব নিয়েই প্রথমে, যেহেতু দুটো আজকে আলাদা 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 বিষয় না,
খেলারই বিষয়,
খেলারই বিষয়। বিশ্বকাপ বাছাইয়ের নাটকীয় অধ্যায় শেষ হয়েছে, বাছাই পর্ব শেষ হয়েছে,
মানে এখন মানে যারা খেলার জন্য যে 32টা দল আসবে তাদের বাছাইয়ের আগে,
গ্রুপ হয়নি এখনো, পহেলা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রুপিং এর জন্য। কিন্তু 32টি দল নির্ধারিত হয়েছে এবং এর ভেতরে অনেক নাটকীয়তা, অনেক চমক রয়েছে।
সেটাই,
আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করছি, এখানকার নাগরিক আমরা, আমরা চাই যুক্তরাষ্ট্র বিশ্বকাপ খেলুক। এবার আমরা যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলতে দেখবো না, এটা একটা দুঃখের।
সব থেকে বড় কথা, চারবারের বিজয়ী বিশ্বকাপ জয়ী ইটালি 60 বছর পরে বাদ পড়ে গেল।
নেদারল্যান্ডস
বাদ পড়েছে, কিন্তু ইটালিকে নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা। এবং আরো একটি কথা যে পেরু 3 দশক পেরিয়ে বিশ্বকাপে না খেলে আবার যোগ দিয়েছে এবার। তো যাই হোক, এটা তো একটা আছে বিশ্বকাপের চমক। জয়ন্ত, আপনার কাছে প্রথমে যাই, যে জন্য আপনার তাড়াহুড়ো আছে, এই যে বিশ্বকাপের যে চমকটা আমরা এবার দেখছি, আর 1 তারিখে গিয়ে যে কি দাঁড়াবে সেটা তো আমরা জানি না। গ্রুপ অফ ডেথ সেখানে রয়েছে সম্ভাব্য, ব্রাজিল, স্পেন, ডেনমার্ক, নাইজেরিয়া, স্পেন, ইংল্যান্ড, কেউ যে কেউ আসতে পারে। তো আপনি বিশ্বকাপের এই এই পর্যন্ত যে কোয়ালিফাইং রাউন্ড হলো সে বিষয়ে কি বলবেন?
সে বিষয়ে বলার মতো যে বিষয়টি, সেটি রোকে আপনি সবার আগে বলেছেন যে ইতালির নিষ্ক্রমণ, দীর্ঘ 6টি দশক বাদে ইতালিকে বিশ্বকাপ ফুটবলে দেখতে পাওয়া যাবে না। ইতালি মানেই এক নস্টালজিয়া, ইতালি মানেই একটা অদ্ভুত ধরনের একটা 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 সৌন্দর্য ফুটবলে। আর আমি ব্যক্তিগতভাবে ইতালির সমর্থক একটাই কারণে ছিলাম, এই কারণে যে আমার প্রথম বিশ্বকাপ কভারেজ শুরু হয়েছিল ইতালিয়া 90 দিয়ে, অর্থাৎ ইতালির 90-এর বিশ্বকাপ। এবং সেই কারণে ইতালির প্রতি একটা আলাদা নস্টালজিয়া, একটা আলাদা আবেগ কাজ করে। সেই ইতালি এবারে পদস্খলন হলো তাদের, তারা বিশ্বকাপের বাছাই পর্ব থেকে মূল পর্বে যেতে পারলো না, এটা একটা বড় ধাক্কা। কিন্তু মনে রাখতে হবে যে ইতালিতে যে সেরি এ লিগটা হয়, সেই সেরি এ লিগ একসময় বিশ্বের সবথেকে দামি এবং নামি লিগ ছিল। কিন্তু যেটা হয় আর কি, যে অর্থের কৌলিন্যে, চাকচিক্যের পালিশে, প্রতিভাধর খেলোয়াড়দের উপস্থিতিতে ধীরে ধীরে সেরি এ কে পিছনে ফেলে দিয়েছে আমরা জানি লালিগা, এবং তারপর আমরা প্রিমিয়ার লিগ, এবং অবশ্যই কিছুটা বুন্দেশলিগা, এবং আমরা জানি যে আরো যে বিভিন্ন ধরনের, আমরা সাউথ আমেরিকার কিছু লিগের কথাও বলতে পারি, সেরি এ খানিকটা পিছিয়ে পড়েছিল। এবং একই সঙ্গে দেখা যাচ্ছিল যে ইতালিতে একটা সময় যেরকম একটা ফলগু ধরার মতো প্রতিভাবান খেলোয়াড় এসেছিলেন, তাতে কোথাও যেন একটা ভাঁটা পড়েছিল।
হ্যাঁ, এবং কোচ ভেন্টুরা তো সেই কারণে তিনি বিদায় নিলেন।
আপনার একই প্রশ্ন আমার মনে হয় দিলু খন্দকারের একটু বিশ্লেষণ শোনা যায়।
দিলু,
আমিও ঠিক তাই বলছি যে জয়ন্তদের যেমন ইতালি ওয়ার্ল্ড কাপ থেকে শুরু হয়েছিল, আর আমার শুরু হয়েছিল আমেরিকা ওয়ার্ল্ড কাপ দিয়ে। তো সেখানে কিন্তু ইতালি টাইব্রেকারে, 2006 এই যে তারকা সমৃদ্ধ টিম এবার কোয়ালিফাই করতে পারবে
না আমার মনে হয়। দিলু খন্দকারের টেলিফোন লাইনে একটু সমস্যা হচ্ছে।
ইতালি যেটা জয়ন্তরা বললেন যে ইতালিয়ান ফুটবলটা কিছুটা হয়তো তারকাচ্যুত হয়েছে, যে ইউরোপের ফুটবলগুলিতে লালিগা, ইংলিশ লিগ বুন্দেশ লিগার যে স্ট্যান্ডার্ডটা সেখান থেকে অনেকটা সরে এসেছে ইটালিয়ান ফুটবল সিরিয়া। সিরিয়াতে এখন যেমন অর্থের একটা যে প্রাচুর্য ছিল সেটা এখন নেই, তারকা ফুটবলাররা যেমন ছিল সেটাও এখন নেই। ইতালি দলটা খুবই হতাশ করেছে বলতে ভুল হবে না, কারণ তারা যে ধরনের ফুটবল খেলে তার কোনোটাই এবারের বাছাই পর্বে অন্তত দেখা যায়,
সেটা দেখা যায়নি।
ইতালির অ্যাবসেন্সে ফুটবল দুনিয়া একটা বড় মিস করবে, বিশেষ করে ফুটবল প্রিয়রা। ফুটবল সমৃদ্ধ ইতালিকে বিশ্বকাপে দেখা যাবে না, এটা খুবই অবাক করা বিষয়।
আর ফুটবল খেলোয়াড়দের জন্য এটা একটা বিরাট হতাশার কারণ।
অনেকেই ভুলে যাচ্ছেন ওয়েন হল্যান্ড, যারা টোটাল ফুটবলের জনক বলা হয় যাদের, সেই হল্যান্ডও কিন্তু এবার বিশ্বকাপে থাকছে না, কারণ 2010 বিশ্বকাপ ফাইনালেও খেলেছিল কিন্তু হল্যান্ড। সেখান থেকেও অনেক তারকা ফুটবলারকে এবার মিস করবে বিশ্বকাপ। এবং যদি বলি যে চমকের মধ্যে পানামা, পানামা যারা প্রথমবারের মতো বিশ্বকাপ মূল পর্বে জায়গা করে নিয়েছে, আইসল্যান্ড যাদের জনসংখ্যা খুবই কম তারা কিন্তু বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তো বিশ্বকাপ ফুটবলটা বাছাই পর্বটা খুবই নাটকীয়তা ভরা থাকে, আপসেট এটা ফুটবলেরই একটা অঙ্গ। একটা সময় মনে হয়েছিল মারাদোনার আর্জেন্টিনাই হয়তো কোয়ালিফাই করতে পারবে, কিন্তু মেসির অলৌকিক প্রতিভা মারাদোনার আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিয়ে গেল। ইতালি কিন্তু মিস করেছে, ইতালির কথা মানুষ মিস করবে, ইতালিকে যুক্তরাষ্ট্রকে মিস করবে, কারণ গত বিশ্বকাপে আমেরিকা কিন্তু খুবই ভালো ফুটবল খেলেছিল।
হ্যাঁ, আমরা ভাবছিলাম যে আমেরিকা তো অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে বিশ্বকাপের।
নাসিমুল হাসান, আপনার কি বিশ্লেষণ?
আসলে জয়ন্তদা দিলীপ খন্দকার যেটা বলছিলেন তাদের সাথে আমি প্রায় সবকিছুতেই একমত। সেটা হচ্ছে যে 2006 সালে যে বছর ইতালি চ্যাম্পিয়ন হলো, সে বছর ইতালির প্রথম ম্যাচটা দিলীপ খন্দকার আমি কিন্তু মাঠে বসে দেখেছিলাম ঘানার বিপক্ষে। ইতালির খেলা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ইতালি আসলে দলটা কেমন। যখন যে দল ইতালি খেলে ঠিক সেভাবে, মানে এত বড় একটা দল, যখন তিনি ব্রাজিলের সাথে খেলছেন ব্রাজিলের মানের, যখন তিনি আইসল্যান্ডের সাথে খেলবেন আবার চলে আসবে আইসল্যান্ডের মানে। সাম্প্রতিক সময় যেটা দেখা গেছে যে ইতালি তাদের মূল ফুটবল ঘরানা যেটা ছিল অনেকটা রক্ষণাত্মক এবং কাউন্টার অ্যাটাকে যেত, সেখান থেকে তারা আবার একটু ল্যাটিন স্টাইলটা রপ্ত করতে চেয়েছিল। এই জায়গাটাতে এসে ইতালির প্লেয়াররা ঠিক খাপ খায় নিতে পারছিল না বছর কিছু ধরে, যে কারণে তাদের যে তারকা প্লেয়ার যেটা আমরা বলি আর কি সেটারও বেশ ঘাটতি। এবং ইতালির মতন একটা বড় দল ওয়ার্ল্ড কাপে থাকা না মানে বিশ্বের ফুটবল
আসলে অত্যন্ত হতাশাজনক একটি ফলাফল। আমি নাসিমুল, এক মিনিট, আমি জয়ন্তের কাছে ফিরে যাব, কারণ জয়ন্ত বোধ হয় স্টুডিওতে রওনা হবেন, আমরা স্টুডিওতে আছি, উনি আর একটা স্টুডিওতে যাবেন। জয়ন্ত, আপনি আপনার স্টুডিওতে ফেরার আগে বলুন তো, এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে, ডিসেম্বরের 1 তারিখে তো চূড়ান্ত বাছাই পর্ব হবে, কে কোন গ্রুপে খেলবে, কিন্তু তার আগে আপনার বলার কি আছে?
আমি প্রথমে নাসিমুলের একটি কথাকে খুব চমৎকারভাবে সমর্থন করব, সেটা হচ্ছে যে ইতালি কোথাও একটা লাতিন আমেরিকার ঘরানার ফুটবল খেলার চেষ্টা করছিল। ইউরোপিয়ান ফুটবলের যে সাডেন কিক অ্যান্ড রান, অর্থাৎ সাডেন বাস্ট অফ অ্যাটাক, সেটা তাদের খেলা থেকে একটা দূরত্বে চলে যাচ্ছিল, সেটা একটা দুর্ভাগ্যক্রমে ইতালি সেটব্যাক হয়েছে। আর একটি কথা বলবো, সিলভিও বার্লুসকোনি যদিও তিনি ঘুষ কেলেঙ্কারি এবং জাতক নানান কেলেঙ্কারিতে ইতালির ফুটবল থেকে নির্বাসিত, কিন্তু এই ভদ্রলোক যতদিন ছিলেন ইতালির ফুটবল ফেডারেশনে তিনি প্রচুর টাকা পাম্পিং করতেন, এবং সিলভিও বার্লুসকোনির টাকা পাম্পিং হওয়ার ফলে সেরি এ লীগ নানান দিক থেকে উপকৃত হয়েছিল, সেটা একটা মিস করার মতো ব্যাপার। আর আপনি যেটা বললেন যে এই মুহূর্তে কি অবস্থা, আসলে অবস্থাটা এইরকমই। বিশ্বকাপ এমনই একটা টুর্নামেন্ট যেখানে যদি আজকে মানে ভারত, বাংলাদেশ অথবা পাকিস্তানের মতো ফুটবল দল যারা র্যাঙ্কিং অনেক পেছন দিকে রয়েছে তারাও যদি খেলে, তাদের সঙ্গে যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, আমি নিশ্চিত যে সেটাও একটা আকর্ষণ ক্রিয়েট করবে, কারণ বিশ্বকাপ মঞ্চটাই একটা আলাদা মঞ্চ। আর সেই মঞ্চে খেলার জন্য সব দল উন্মুখ হয়ে থাকে, 4 বছর অন্তর কেউ পারে কেউ পারে না, কারোর মাথায় মুকুট ওঠে কারোর মাথায় ওঠে না, এটাই নিয়ম। ঠিক জীবনের যেরকম নিয়ম সেরকম ফুটবলেও তাই নিয়ম, কেউ জিতবেন কেউ হারবেন। সুতরাং আমার মনে হয় এখন যারা জিতেছেন অর্থাৎ যে দলগুলি যাচ্ছে তাদের দিকে সবার ফোকাস থাকবে, এবং আগামী কয়েকটি মাস কোন দলের কোন খেলোয়াড় উঠে এলেন, কোন খেলোয়াড় পিছিয়ে গেলেন, সেরকম ভাবে একটা 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 পর্যালোচনা হবে। যেমন 1988 সালে ইউরোপিয়ান কাপের আগে অনেকেই রুথ খুলিতকে চিনতেন না, কিন্তু রুথ খুলিত তার চাঁদ চিনিয়ে দিয়েছিলেন, এরকম কোন খেলোয়াড় চাচ্ছে না দিন, সুতরাং সেদিকে সবার নজর থাকবে। রোকেয়া,
নেদারল্যান্ডসের রুথ খুলিতের নাম যেরকম বললেন, ইতালির রবার্টো ব্যাজিও এরকম আরেকটি নাম
ওই সময়। হ্যাঁ, একদম তাই, একদম তাই।
এদের 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 উত্তরসূরিদেরকে আমরা মিস করব এবার বিশ্বকাপে,
তাই। আর চার বছর পর আবার খেলা হবে, তখন কে কোথা থেকে আসবেন? যারা এবছর মানে আগামী বছরের বিশ্বকাপ হারালেন, যারা খেলতে পারবেন না, তাদের জন্য আমাদের অবশ্যই সমবেদনা, দুঃখ হয়, কারণ আমরা নিজেরা সাংবাদিক হিসেবে দেখি যে আমরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে যাই এবং তারকা খেলোয়াড়দের দেখার জন্য অনেকেই যান, আমরাও সবকিছু খবরাখবর কভার করার পরে সেই তারকাদের দিকেই দৃষ্টিটা থাকে, তাই তো? ছেলে
জি 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 নিশ্চয়ই নাসিমুল হাসান,
এটা হচ্ছে যে আপনি যদি ফুটবলকে এই মুহূর্তে যেভাবে বিশ্লেষণ করেন, গোটা বিশ্বে কিন্তু তারকা আপনার তিনজন, মেসি, নেইমার আর রোনালদো, এর বাইরে কিন্তু তারকার খুব একটা ছড়াছড়ি খুব একটা নেই। আমরা একটা সময় যদি আপনি 82 বিশ্বকাপের দিকে দেখেন তাহলে দেখবেন যে, বা 86 বিশ্বকাপের দিকে দেখেন তাহলে দেখবেন যে, আর্জেন্টিনা টিমে আপনি 5টা প্লেয়ারের নাম বলতে পারবেন, ফ্রান্স টিমে আপনি 5টা প্লেয়ারের নাম বলতে পারবেন, জার্মান টিমে আপনি 5টা প্লেয়ারের নাম বলতে পারবেন, কিন্তু এখন কিন্তু নেইমার, রোনালদো কিংবা মেসির বাইরে কিন্তু খুব একটা যে নাম আপনি বলতে পারবেন তা কিন্তু নাই। টোটাল গোটা বিশ্বের ফুটবলে কিন্তু তারকার একটা বড্ড অভাব। আর ফুটবল উন্মাদনা, যেটা জয়ন্তদাও বললো যে ফুটবলের বিশ্বকাপটা যখন শুরু হয় সেই দিনের প্রথম দিনের যে উন্মাদনাটা, এটা যে না দেখেছে সে তাকে কিন্তু বিশ্বাস করার মতো নয়। ফুটবল কেন পৃথিবীতে এত জনপ্রিয়, এটা উদ্বোধনী দিনে যদি আপনি মাঠে বা স্টেডিয়ামের চারপাশে থাকেন তাহলে বলতে পারবেন যে উন্মাদনাটা কি, এবং গোটা বিশ্বের মানুষ কেন উন্মুখ হয়ে থাকে এই এই বিশ্বকাপ খেলার এই একটি মাস টুর্নামেন্টটি দেখার জন্য। আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের মতো দলকে পেছনে ফেলে পানামার মতো একটা ভালো জেনারেশন তাদের দলকে ফুটবল বিশ্বকাপে তুলে এনেছে, সেখান থেকেও আমরা কোনো তারকা থেকে দেখতে পারি। আইসল্যান্ডের মতো একটা দেশ যারা এবার নতুন বিশ্বকাপে এলো, সেখান থেকেও একটা নতুন তারকার জন্ম হতে পারে। এবং যেটা বলা হচ্ছে যে ডিসেম্বরে লটারিতে কার ভাগ্যে কি পড়ে জানা যায়নি, তবে আমাদের এই বাংলাদেশ উপমহাদেশের যদি বিচার করেন, আমরা কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটো দলের সবকিছু নিয়ে কিন্তু আমরা মেতে থাকি, তারা কি করলো না করলো সবকিছু কিন্তু এই দুটো দলকে ঘিরেই হয়। অন্যান্য দলগুলো জনপ্রিয়, সেই জনপ্রিয় দলের
ব্রাজিল এবং আর্জেন্টিনা আমাদের মানে বাংলাদেশী দর্শক সমর্থকদের প্রিয়, সেটা আমরা জানি যে পতাকা নিয়ে দুই ধারে সারিবদ্ধ ভাবে যেমন লোকজন দাঁড়িয়ে থাকে স্বাগত জানানোর জন্য, বিশ্বকাপকে স্বাগত জানাতে বাংলাদেশে পতাকা উঠতে থাকে।
আপনাকে বলে রাখছি, বিশ্বকাপের মতো বড় মঞ্চে কিন্তু আমরা অংশ নেই না, কিন্তু আমাদের বাংলাদেশের বিশাল একটি ক্রিয়া সাংবাদিকের বহর এই বিশ্বকাপ কভার করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে
অবশ্যই অবশ্যই। নাসিম, আমার সেই অভিজ্ঞতা আছে, দীনখন্দকার খুব ভালো করে জানেন, কারণ যখনই বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন হলো 1994 সালের বিশ্বকাপ, তখন বাংলাদেশের গোটা যে টিমটা এসেছিল সাংবাদিকদের প্রত্যেকের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয়েছিল, বিভিন্ন খেলার মাঠে দেখার সুযোগ হয়েছিল, এবং আমি নিজে জন্মগতভাবে বাংলাদেশের মেয়ে, সুতরাং আমি জানি যে আমাদের উৎসাহ উদ্দীপনা কতখানি বিশ্বকাপ ফুটবলের দিকে। তো একজন কলার বলে ফোন করছেন, আমি টেলিফোনের রিং দেখতে পাচ্ছি।
জাহিদুল ইসলাম জি, বাংলাদেশ থেকে। হ্যালো
জি, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ থেকে। আসলে আমি জানতে চাচ্ছিলাম প্যানেল যারা ছিলেন তাদের নিকটে, ব্যাপারটা এরকম যে বিশ্বকাপ এখনো শুরু হয়নি, ডিসেম্বরের 2 তারিখে লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ হবে। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে রাশিয়ান বিশ্বকাপে সবচেয়ে চমক সৃষ্টি হচ্ছে ইতালি এবং আমেরিকার অংশ না নেয়া, এই ক্ষেত্রে আসলে দর্শক হিসাবে আমরা বঞ্চিত হব, যেটা যেমন সত্যি। সেই সাথে কিছু কিছু দল প্রতি বছরই আকর্ষণ সৃষ্টি করে, এমন কোন দল আছে কিনা এবারে বিশ্বকাপে আপনাদের নিকট প্রশ্ন, যারা আমাদের মন জয় করতে পারবে?
এটা খুব ভালো একটি প্রশ্ন,
খুব ভালো প্রশ্ন, বলে দিতে পারি। তবে দিলু খন্দকার বলুন তো,
কিছু দল চমক সৃষ্টি করবে এটা তো জোর দিয়েই বলা যায়, যেমন আইসল্যান্ড। আইসল্যান্ড ইউরোপীয় ফুটবলও কিন্তু অবাক করা পারফর্ম করেছিল, তার কদিন পরেই তারা বিশ্বকাপ জায়গা করে নিল, এবং খুবই ছোট সারি দল পানামা। পানামাকে দিয়ে খুব বেশি আশা করা ঠিক হবে না, তবে এবার যে দলটার দিকে একটু বেশি নজর দিতে হবে সেটা বেলজিয়াম, কারণ তাদের সোনালী প্রজন্ম এখন এবং তারা কিন্তু ইংলিশ লিগ বলি, বুন্দেশলিগা বলি, কিংবা স্পেনের লালিগা বলি সবই কিন্তু তাদের তারকা প্লেয়াররা খুবই ভালো খেলছেন। এবং আরো একটা দিকে দলের দিকে তাকিয়ে থাকতে হবে, ফ্রান্স জিনেদিন জিদান এর হাত ধরে 98 বিশ্বকাপ জিতেছিল, তখন কিন্তু আনপ্রেডিক্টেবল ছিল, কেউ ধারণাই করেনি যে ফ্রান্স বিশ্বকাপ জিতবে। 98 আমরা বিশ্বকাপে ফ্রান্স দেখেছিল, কিন্তু মনে হয় যে 98 ফ্রান্স যে দল নিয়ে বিশ্বকাপ জয় করেছিল এবারের দলটা আরো বেশি ভালো, কারণ অনেকগুলি তরুণ প্রতিভা এই দলে রয়েছে। তাকিয়ে থাকতে হবে জার্মানির দিকে, জার্মানি 2014 যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলের ধারাটা কিন্তু এখনো ধরে রেখেছে। জার্মানদের বলা হতো যে মেশিনারি ফুটবল, কম্পিউটার, কিন্তু এখন জার্মান দলের খেলা দেখে আগের মতো বিরক্তি খুঁজে পাওয়া যায় না, বরং একটা ছন্দের সম্মিলন দেখা যায় যে জার্মান পাওয়ার ফুটবলটাকে সাউথ আমেরিকান শিল্পের সাথে একটা কম্বিনেশন করে যে ফুটবলটা খেলছে সেটা কিন্তু অসাধারণ ফুটবল। আর্জেন্টিনার দিকে তাকিয়ে থাকতে হবে লিওনেল মেসির জন্য, কারণ 86 বিশ্বকাপটা একক নৈপুণ্য যেমন মারাদোনা আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন, এবার ওই লিওনেল মেসি কিন্তু সেই কাজটা করে দিতে পারেন যেমনটা পারেন নেইমার ব্রাজিলকে নিয়ে। তো এরকম বড় দলগুলি চ্যাম্পিয়ন হবে এটা প্রায় প্রথাগত, খুব বেশি কিন্তু হেরফের হয়নি বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনালে, কিন্তু সব সিডের দলই চলে আসে
সেটা ধারণা করা হচ্ছে, কিন্তু চমক তো থাকতেই পারে
দক্ষিণ কোরিয়া নিজেদের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তো এটা খুব বলা যায় যে এখনো তো প্রায় 6-7 মাসের মতো বাকি, ওই সময়টা পার্টিকুলারটা জুন জুলাই মাসে যে দলটা 7টা ম্যাচ ওয়ার্ল্ড কাপের 7 ম্যাচে যারা নিজেদের দাঁতটা ধরে রাখতে পারবে, ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তারাই কিন্তু বিশ্বকাপ জিতবে। আর মোটা কথা, সিডেড দলগুলিকে সরিয়ে নতুন কোন দলের পক্ষে বিশ্বকাপ জায়গাটা শুধু কঠিন না, অনেকটা অসম্ভবই বলা যায়, বরং তারা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ফাইনালটা খেলতে হলে একটা অভিজ্ঞতার যেমন একটা দরকার লাগে, যেমন খুবই অবাক না হলেও অলৌক কিছু না হলে নতুন কোন দলের পক্ষে বিশ্বকাপ জয় করা কঠিন। আর আরেকটা প্রতিবন্ধকতা হবে রাশিয়াতে যে খেলা হবে, যখন রাশিয়ার টেম্পারেচার নিয়ে অনেকেরই একটু সুবিধা অসুবিধায় পড়তে হবে, বিশেষ করে ইউরোপের বাইরের দলগুলির জন্য।
না, জুন জুলাই মাসে
জুন জুলাই মাসে রাশিয়াতে অত ঠান্ডা হবে না।
আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এই আফ্রিকান দেশ থেকে যে মুসলিম দেশগুলো এবার উঠে এসেছে, সেনেগাল, তিউনিসিয়া, মরক্কো, নাইজেরিয়া, এদের ভিতর থেকে কোন একটি দল বেশ ভালো করতে পারে। আমি যদি 2010 সালের দিকে একটু তাকাই তাহলে দেখবো যে ঘানা কিন্তু বেশ চমক দিয়েছিল, তারা যদি পেনাল্টিটা মিস না করতো তাহলে কিন্তু উরুগুয়ের জায়গায় কিন্তু ঘানাই খেলতো। তো সুতরাং আমার কাছে এই জায়গাটা মনে হচ্ছে যে এই মুসলিম দেশগুলোর কোন একটি দেশ হয়তো চমক জাগানো ফুটবল খেলতে পারে। তবে
আসলে কোয়ার্টার ফাইনাল
2010 সালে আমি একজন জার্মান সাংবাদিককে প্রশ্ন করেছিলাম কিছু দলকে নিয়ে, দলগুলোর নাম বললাম না, তিনি আমাকে বলেছিলেন খুব ভালোভাবে, দীর্ঘন্ধকর আমাদের সাথে ছিলেন, বলেছিলেন যে কিছু দল আছে যারা বিশ্বকাপের টপ 8 থাকে, এরা থাকবেই, এরপরে তুমি এদেরকে চিন্তা করতে পারবে না। অর্থাৎ মানে এই বিশ্বকাপের মতো বড় আসরের ম্যাচ টেম্পারমেন্ট যে সকল বড় দলের আছে সেই দলগুলো ছাড়া ছোট দলগুলো জায়গা করাটা কিন্তু এই আসরে খুব কঠিন। মানে অলৌকিক কোনো ঘটনা না ঘটলে মানে বিশ্বকাপের সর্বোচ্চ আসরে গিয়ে সাফল্য পাওয়াটা কিন্তু আসলে।
হ্যাঁ, দিলু যেমন বললেন যে যাদের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে, দলগত সমন্বয়ের আলোকে তারা কিভাবে বিশ্বকাপের মাঠে খেলতে হয়, তাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা দিনে দিনে গড়ে উঠেছে সেটাকে অন্য নতুন দেশগুলো দুম করে এসে সেই জায়গায় নিজেদের অবস্থান করে নেওয়াটা সহজ না।
আচ্ছা, আপনি কি জয়ন্ত চক্রবর্তী চলে যাবেন, তার আগে
চলে গেছেন বোধ হয়,
চলে গেছেন আপনি?
হ্যাঁ, জয়ন্ত নেই,
আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ভারতে কিছুদিন আগে যে
যুব
ফুটবল বিশ্বকাপ হলো সেটার অভিজ্ঞতার আলোকে এই ফুটবলের কম্পারিজন।
না, অনেকে ভারতে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে ফুটবলের প্রতি এবং তারা মনে করছে, কারণ ভারত একটা বিশাল দেশ, এত কোটি কোটি লোকের বাস সেখানে, সেখান থেকে 11 জন প্লেয়ার বেরিয়ে আসতে পারে না ফুটবলের মাঠে, এটা তো চিন্তা করাই যায় না। তো যুব ফুটবলকে উৎসাহিত করেছে নরেন্দ্র মোদীর সরকার এবং তিনি তখন আশা প্রকাশ করেছেন যে একদিন এই যুব ফুটবলের মাঠ থেকেই তারা বিশ্বকাপ ফুটবলে যাবে। তো সেটা আমরা আশা করতে পারি, সেদিকে আমরা আমাদের প্রজন্ম দেখবো কিনা জানি না। সেলিম,
এটা কিন্তু খুব পজিটিভ, যদি ভারত আমার প্রতিবেশী দেশ যদি বিশ্বকাপের আসলে জায়গা করে নেয়, তার প্রভাবটা কিন্তু বাংলাদেশে পড়বেই,
অবশ্যই
পড়বেই। এবং আমরা আশা করবো যে ভারতের ফুটবলের উন্নয়নের সাথে সাথে তাদের যেসব ইতিবাচক সিদ্ধান্তগুলো সেগুলো যাতে আমাদের ফুটবলের সাথে যারা সংশ্লিষ্ট তারা যাতে
বাংলাদেশের ফুটবল প্রেমী ফুটবল উৎসাহিত মানে কমতি নেই। যেমন আমরা একটু আগে আলোচনা করলাম যে সেখানে আগে থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা উঠতে থাকে, কিন্তু সেই হিসাবে ফুটবলের মাঠে খেলা,
আমরা যখন খুব ছোটবেলায় স্কুলে পড়তাম,
বাংলাদেশের এই ফুটবলকে মানুষের যে উন্মাদনা, সেই দেশের ফুটবলের আসলে এই মুহূর্তে অবস্থানটা কোথায় আমার থেকে খুব ভালো বলতে পারবেন।
আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যাই, ওই যে জুয়ার প্রসঙ্গে যাচ্ছি,
কারণ
বিভিন্ন দেশে যুব সম্প্রদায়কে সম্পৃক্ত ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করার নানান রকম প্রয়াস চলছে। একই সঙ্গে ইন্টারনেটের উন্নয়নের কল্যাণে এটা কিন্তু ক্রীড়া নিয়ে ধ্বংসের দিকেও যাচ্ছে, বিশেষ করে এই যে জুয়া, বাজি ধরা, বেটিং যাকে বলে আর কি। তো অনেক রকম সাইট হয়েছে এখন যেগুলো খুব সহজে মানুষ ঢুকতে পারে, বিশেষ করে তরুণরা।
খেলার মাঠে বসে বসে আমি এই আমার টেক্সট করছি যে এই নেক্সট বলে কত রান হবে।
খেলার নেশার চেয়ে বড় নেশা হয়ে যায় একসময় জুয়ার নেশা। তো এই নেশা থেকে মানে এই নেশা বাংলাদেশের অবস্থা কি,
বাংলাদেশের মাঠে এই নেশার অবস্থা কি দাঁড়িয়েছে?
এই একেবারে নতুন বাংলাদেশ এই জুয়াটার সাথে, মানে আমাদের দেশে ক্রিকেট ভক্ত যারা তারা এটার সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু গোটা বিশ্বের যেখানে ফুটবল হোক ক্রিকেট খেলা হোক জুয়া কিন্তু অন্য দেশে হয়। যেমন ইংলিশ লীগের ফুটবল খেলা হয় সেখানে দেখা যায় যে সিঙ্গাপুরে কিংবা হংকং এ এটা নিয়ে জুয়া চলছে, তারা পুলিশ ধরছে। আমাদের দেশের এই বিপিএল কে ঘিরে যে জুয়াটা ইন্টারনেটে কোনোটা বৈধ কোনোটা অবৈধ এবং সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেই জায়গাতে এখনো বাংলাদেশের প্রশাসন কাজ করতে পারছে না, কারণ তারা এই জায়গাটাতে তাদের অভিজ্ঞতাটা কম। আমার মনে হয় যে এখানে এখন পুলিশের হস্তক্ষেপ দরকার, প্রশাসনিক হস্তক্ষেপ দরকার, এখানে কিছু আইন আনুক কোন ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আপনি একটা জিনিস দেখবেন যে ভারতের এই ম্যাচ ফিক্সিং নিয়ে যতগুলো কাজ করেছে এগুলো কিন্তু দিল্লি পুলিশের সহায়তা করেছে, আইসিসির এন্টি করাপশন বা এরা কিন্তু কোনো কিছু ধরেনি, অর্থাৎ দিল্লি পুলিশ উদ্যোগ নিয়ে কিছু কাজ করেছে। আমার মনে হয় যে দিল্লি পুলিশে যেভাবে কাজ করে তাদের থেকে সহযোগিতা নিয়ে বাংলাদেশে কিভাবে এই মাস লেভেলে এই জুয়াটা বন্ধ করা যায় সে ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া উচিত।
আমরা নাসিম এবং দিলু দুজনকে বলি, আমরা কিছুক্ষণ আগে সেলিম যেমন এই খবরটা আমাকে দেখালো যে খেলাধুলা বিষয়ে 12টি বাজির ওয়েবসাইট বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। আর এইসব সাইট বন্ধ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের চিঠির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
365.com এটা ক্রীড়াঙ্গনের একটা আন্তর্জাতিক একটি ওয়েবসাইট এবং এখানেই জুয়ার আসর বেশি হয়। তো এইগুলো বন্ধ করার ক্ষেত্রে পুলিশের হস্তক্ষেপের চেয়ে কি সোশ্যাল মানে সামাজিক সচেতনতা বৃদ্ধিটা বেশি জরুরি কিনা, সাংবাদিকদের আমার মনে হয় বিরাট ভূমিকা রয়েছে। দিলু খন্দকার এবং নাসিমুল হাসান দুদুল কি মনে করেন?
আসলে ক্রিকেটের যে সংস্কৃতিটা সেটা কিন্তু বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। আমরা ধরেন গত 10-12 বছর যাবৎ ক্রিকেটটা খেলছি, যতটাই ভালো খেলছি, যতদিন না পর্যন্ত ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠবে ততদিন না পর্যন্ত আপনি রাতারাতি কোনো কিছু এস্টাবলিশটা করতে পারবেন না। বাংলাদেশে বিপিএল এর আমি আগেও বললাম যে এটা কিন্তু পঞ্চম আসর, এটাকে ঘিরেই অনেক জুয়ার ঘটনা ঘটছে, মানুষ হত্যার ঘটনা ঘটছে, মানে ডে বাই ডে এটা যত দিন যাবে আমার মনে হয় এই জায়গাগুলোতে অনেক ইম্প্রুভ করবে এবং এই জুয়ার যে রেশিওটা এটা কমে আসবে। আর ইন্টারন্যাশনাল যে বেটিংটা এটা বন্ধ করা অনেক কঠিন, কারণ এটার সাথে অনেক ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক দরকার, সেই জায়গাতেও আমরা কিন্তু আসলে পৌঁছে নেই।
সুতরাং আমাদের যে প্রশাসনিক লেভেলের যে ব্যবস্থাপনা আছে সেই জায়গায় এখন দেশি বিদেশি দুইটা সূত্র ধরেই আমাদের ক্রিকেট বোর্ডকে এগোতে হবে। তা না হলে কিন্তু এটা যদি আমাদের মাস লেভেলে চলে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক হিসেবে দাঁড়াবে।
দিলু খন্দকার লাইনটা কেটে গিয়েছিল, আমরা বিশ্লেষণ চাইতে পারি।
শুনছি আমি,
হ্যাঁ দিলু খন্দকার, আমাদের যে প্রশ্নটা ছিল যে আমরা দেখেছি যে 12টি বাজির ওয়েবসাইট বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের সহযোগিতায় বন্ধ করে দেওয়া হয়েছে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর জন্য কি সামাজিক সচেতনতার প্রয়োজনটাই বেশি নয়, এবং সংবাদ মাধ্যমের ভূমিকা কতটুকু হওয়া উচিত? সংবাদ মাধ্যমে তো একটা বিরাট ভূমিকা আছে, সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা আছে যে এই ধরনের জুয়া খেলা, মানে ম্যাচ ফিক্সিং বা এই ধরনের বাজি রাখা, এটা বেআইনি, অবৈধ, এটা করা উচিত নয়,
এবং এটা নেশা হয়ে যাচ্ছে।
হ্যাঁ, এটা তো নেশা দাঁড়িয়ে, খেলা দেখাচ্ছে, বাজি ধরাটাই নেশা হয়েছে এখন। কি বলবেন আপনি?
ঠিক আপনি যেটা বলছেন এটা ঠিক, তবে দুরকম জিনিস কিন্তু, একটা বেটিং, একটা ম্যাচ ফিক্সিং, দুটো কিন্তু দুরকম শব্দ, দুরকম ব্যবহার। বেটিংটা ইউরোপ আমেরিকাতে প্রথা সিদ্ধ, আইনসম্মত ভাবে বেটিং করা যায়, ইংলিশ লিগে আমি যে কোনো দলের পরে বেট করতে পারবো, এবং এটা শুধু ইউরোপে না, আমেরিকাতেও এটা রয়েছে, এটা সাউথ আমেরিকাতেও রয়েছে, এবং এশিয়ার অনেক দেশের বেটিংটা আইন সিদ্ধ। বাট ফিক্সিং যেটা, সেটা একরকম জুয়া বলা যায়, যে আমি টাকা নিয়ে যাদের থেকে টাকা নিব তারা যেটা বলবে আমি সেটা মাঠে সেই পারফর্ম করব, সেটা এক জিনিস, আর বেটিংটা আরেক জিনিস। তবে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে কিন্তু বেটিং বা জুয়া কোনোভাবেই আইন সিদ্ধ নয়, প্রথা সিদ্ধ নয়, আর বাংলাদেশের মানুষ কিন্তু বাজি ধরা বা এগুলিতে, যেমন ইসলামী শরীয়তেও কিন্তু আমাদের এটা নেই। তবে ইদানিং শোনা যাচ্ছে, যেটা খুব বড় করে না, এবারই বেশি বড় করে শোনা গেল, যে বিপিএল নিয়ে ভারতীয় বাজিকর এবং বাংলাদেশি বাজিকর অনেকেই সন্দেহের বসে আজকে ধরা হয়েছে। এটা কিন্তু এর আগে দু একবার শোনা গিয়েছিল, খুব বেশি শোনা যায়নি। তবে দোদুল যে কথাটা বলল, যে আমি কিন্তু দোদুলের সাথে খুবই, যেহেতু সাংবাদিকতা করতে যে আমাদের এই ধরনের কাজ করতে হয়, এটা কিন্তু টোটালি পুলিশের জুরিডিকশনে থাকা উচিত। যেমন দিল্লি পুলিশ আইপিএল এর বিভিন্ন বাজির ব্যাপারে তারা নিজেরা উদ্যোগী হয়ে বিভিন্ন বাজিকরকে ধরে তারা বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখানে কিন্তু যখন এবার বিপিএল শুরু হলো, তার আগেও কিন্তু আইসিসির এন্টি করাপশন ইউনিটের সাথে, প্লেয়ারদের সাথে কথা হয়েছে, কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, ওনারদের সাথে কথা হয়েছে, বাট এটা কিন্তু প্লেয়ারদের তারা বোঝাচ্ছেন, কিন্তু দর্শকের দিকটা কিন্তু একটা দূরত্ব রয়েই যাচ্ছে, কারণ দর্শকের সাথে কিন্তু এটা নিয়ে কোনো কথা হয় না। আর যারা বাজি করছেন, আপনি খেয়াল করলে দেখবেন এটা কিন্তু খুবই নিচু শ্রেণীর কিছু লোক করছে, যেমন আমরাই যা শুনেছি সেটা হলো কোনো বাস স্ট্যান্ডে কিংবা কোনো চায়ের দোকানে এই বেটিং গুলি হচ্ছে, একদম নিচু স্তরে কিছু লোক তারা এই বলে চার হবে না ছয় হবে তারা বাজি খেলছেন। এটা খুবই অল্প পয়সায় যদিও, তবে কিছু কিছু ক্ষেত্রে বড় বড় টাকার বাজি হচ্ছে, এটা আমরাও শুনেছি কিন্তু আমরা দেখিনি
না। কিন্তু এখন আপনি যেটি বললেন সেটা যেরকম সঠিক, আবার এখন এই যে ইন্টারনেট তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে এই পেপ্যাল, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে ওই যে 365.com, তারপরে 88sports.com, এরকম যে ডট কম গুলো স্পোর্টস রিলেটেড, সেখানে কিন্তু এখন তরুণ সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের আইপিএল এবং বিপিএল এর বিপুল সংখ্যক তরুণ এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। ভারতে এটা কড়াকড়ি ভাবে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশে আমার মনে হয়
ওইরকম শুরু, বাংলাদেশে কিন্তু এটা ছিল না,
ওরকম প্রযুক্তি নাই। তবে বাংলাদেশে যে আইনটি আছে সেটি আমি যেটি দেখলাম, যে মাত্র 200 টাকা জরিমানা বা ছোটখাটো কারণে, এই এই ধরনের মানে এত হালকা আইন দিয়ে আমার মনে হয় প্রতিরোধ করা খুব,
200 টাকা যদি দণ্ড দেয় এটা তো কোনো দণ্ডই নয়
না। এটা এটা যেহেতু বাংলাদেশ আগে ছিল না, এখন যেহেতু নতুন করে এই সমস্যাটা দেখা দিয়ে সরকার বা পুলিশ প্রশাসন এ ব্যাপারে,
এটা বোধহয় খুব গুরুত্ব দিয়ে করা উচিত,
বাংলাদেশে খেলাধুলায় আসেনি তো নতুন যে সমস্যাটা এসেছে, আমি কিন্তু খুবই আশাবাদী যে খুবই সহজেই যদি সরকার এবং পুলিশ প্রশাসন খুবই জোরালো ভূমিকা রাখে, তাহলে এটাও নিরূপণ করা সম্ভব। অসম্ভব বলে কোনো শব্দই নেই, এটা যতটা আইন শৃঙ্খলা বাহিনী যতটা সজাগ হবে, যতটা তৎপর হবে, তবে
আমাদের সঙ্গে লাইনে আছে,
নিজেদের সচেতন
হতে হবে, তরুণ সমাজকে সচেতন হতে হবে যে এটা ভালো জিনিস না, এটা থেকে সরে আসতে হবে।
আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন, সম্ভব নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন আকবর হায়দার কিরণ। হ্যালো,
হ্যালো, আকবর হায়দার কিরণ কি লাইনে আছে? হ্যালো,
না কেটে গেছে,
না লাইনটা বোধহয় কেটে গেছে। যাই হোক, ওপার থেকে যদি কেউ চেষ্টা করতে পারেন প্যানেলের ওদিক থেকে, তাহলে আকবর হায়দার কিরণের সাথে যোগাযোগ হলে তাকে লাইনটা সরাসরি স্টুডিওতে দেন। তো সেলিম দিলু খন্দকার যেমন বলছিলেন যে আইনটা আমরা যেমন দেখলাম 200 টাকা এবং এক মাসের কারাদণ্ড, আবার এক মাসের কারাদণ্ডের সাথে 200 টাকা কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। তো 200 টাকা দিয়েই তো বেরিয়ে যাবে যে কেউ,
না সেটা এই যে উনি বললেন যে এটা মাত্র শুরু হয়েছে, এই সমস্যা বাংলাদেশে ছিল না। আমার মনে হয় আস্তে আস্তে আইন কড়াকড়ি হবে, সচেতনতামূলক কার্যক্রমও বাড়বে। আবার আমরা ফিরে যেতে পারি সেই রাশিয়াতে। আচ্ছা, রাশিয়ার প্রস্তুতি কেমন, নাসিমুল হাসান যদি একটু বলেন বিশ্বকাপ আয়োজনের জন্য?
আমরা মোটামুটি যতটুকু খবর দেখছি আর কি ইন্টারনেটের মাধ্যমে, যে রাশিয়া তাদের ভেন্যুগুলোর সবকিছু প্রস্তুতি করে ফেলেছে। তারা যেহেতু তাদের দেশে 2018 বিশ্বকাপ একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেই তারা এই আয়োজনটা সারতে চাইবে, এবং তারা যেটা চাইছিল, মানে যদি আপনার এই ইতালি, চিলি এবং নেদারল্যান্ডস এই তিনটি দেশ যদি থাকতো বিশ্বকাপে, তাহলে তাদের আয়োজনের 16 কলায় পূর্ণ হতো। যেহেতু তারা থাকছে না, তারপরে তারা আয়োজনের কোনো কিছু কমতি করার চেষ্টা করবে না। আমি এটা আগেও আপনাকে মেনশন করেছি যে বিশ্বকাপ এমন একটা উন্মাদনা, এটা যখন শুরু হয়ে যাবে তখন আর বিশ্বকাপ নিয়ে কেউ কোনো কিছু বলার কোনো সুযোগ পাবে না, তখন একটা অন্য উন্মাদনায় কিন্তু গোটা বিশ্বের ফুটবল অনুরাগীরা সেখানে চলে যাবে। সেখানে আয়োজনের ছোটখাটো যে ঘাটতিগুলো,
না না তখন কারোই চোখে পড়বে না, তখন খেলা দেখা, বিজয়ী দলকে অভ্যর্থনা জানানো, অভিনন্দন জানানো, এবং চ্যাম্পিয়ন কে হবে সেদিকে দৃষ্টি রাখা, তারকা হয়ে কারা উঠছে আকাশে উজ্জ্বল হয়ে তাদের দিকে দৃষ্টি রাখা। কোন আয়োজনের ত্রুটি থাকলে ওই একটি মাস ফুটবল প্রেমীরা সম্পূর্ণ ভুলে যাবে। হ্যাঁ, আমরা নিজেরাই দেখেছি, আমরা যখন বিশ্বকাপের মতন বড় ইভেন্ট কভার করি তখন ওই সারা মাসটি শুধু বিশ্বকাপের খেলা, ফলাফল এবং কার দিকে তাকিয়ে থাকবো, কোন তারকা উদ্ভাসিত হচ্ছে নতুন, কোন আকাশ পটে, সেদিকেই আমাদের দৃষ্টি থাকে।
ওই যে এবার বললেন যে মাত্র 3 জন এবার তারকা খেলোয়াড়,
আমি একটা কথা বলি যে এই রাশিয়ার ইউরোপে বিশ্বকাপ হওয়ার জন্য আমাদের সাংবাদিকদের জন্য খুব একটা ভালো সংবাদ। আমরা 2006 সালে
জার্মানিতে
বিশ্বকাপটি হয়েছিল, সেটা কভার করার সুযোগ দিলুখন্ডকের আমার একসাথে হয়েছিল। সেখানে কিন্তু আমরা বেকেনবাওয়ারের কারণে প্রথম শ্রেণীর ট্রেনে যাওয়ার সুযোগ করে দিয়েছিল সাংবাদিকদের, অর্থাৎ এক ভেন্যু থেকে আর এক ভেন্যুতে কিন্তু আমরা বিনা পয়সায় কিন্তু ট্রেনে ভ্রমণটা করতে পারতাম, অর্থাৎ একটি ম্যাচ দেখার জন্য। আমার কাছে মনে হয় বিশ্বের যে কোনো টুর্নামেন্ট, বড় আসরের টুর্নামেন্ট, সব থেকে বেস্ট প্লেস হচ্ছে ইউরোপ। ইউরোপের যোগাযোগ ব্যবস্থা এত ভালো, আপনি যদি বিকেলে একটা ম্যাচ শেষ করেন, পরের দিন সকালে আপনি আর একটা ভেন্যু থেকে আর একটা ম্যাচ ধরার সুযোগ আপনি পাবেন। কিন্তু অন্যান্য দেশে দেখা যায় যে এটা অনেক টাফ হয়ে যায়, বিশেষ করে সাউথ আফ্রিকায়। কিন্তু আমরা যদি জোহানেসবার্গে থাকি, এর পরের ম্যাচ যদি কেপ টাউনে হয়, তাহলে আমাদের
ব্রাজিলেও তাই অবস্থা, ব্রাজিলেও সেই অবস্থাই হয়েছিল, যাতায়াত ব্যবস্থা খুব ভালো ছিল না। ইউরোপে এটা অবশ্যই, যে ইউরোপের কোন দেশে হলে যাতায়াত ব্যবস্থাটা চমৎকার, একেবারে নিখুঁত বলা যায়।
আচ্ছা, এশিয়ার যে দেশগুলো এবার খেলতে যাচ্ছে, যে কয়েকটি এশিয়া থেকে 5টি দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, এর ভিতরে কোনটা কি রকম পারফর্ম করবে বলে আপনার মনে হয় নাসিমুল হাসান?
এর ভিতরে ধরেন আমি অস্ট্রেলিয়াকে হাইলাইটেড হিসেবে সবসময় ধরে রাখি, কারণ
অস্ট্রেলিয়া খুব ভালো পারফর্ম
করছে ইউরোপের আদলে, এবং তারা একটা লিমিটেড পোর্শন পর্যন্ত যায়। আর এশিয়ার এদিক থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে কোরিয়া এবং জাপান অবশ্যই ভালো দল।
নাসিম, এক মিনিট, আমাদের একজন আছেন সঙ্গে, আকবর হায়দার কিরণ আপনি লাইনে এসেছেন?
আমি লাইনে আছি।
আপনার কি বক্তব্য আছে, মন্তব্য, প্রশ্ন কি, জলদি বলুন, আমাদের তো সময় শেষ করে হয়ে যাচ্ছে। সরি,
আমাদের যুক্তরাষ্ট্রের ফুটবল দল বাছাই পর্ব থেকে বাদ পড়ে গেছে, এটা আমাদের, এটার জন্য আমার খুব মন খারাপ।
ও, আমাদেরও দুঃখ।
কারণ আপনি জানেন যে, আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র খুব অল্প সময়ের মধ্যে বিশ্বকাপ ফুটবলে অনেক ভালো করেছে, মানে মানে কল্পনার বাইরে ভালো করেছিল আর কি, এবারে বাদ পড়ে যাওয়াটা খুবই দুঃখজনক।
ফুটবল এমনি যুক্তরাষ্ট্রে অত জনপ্রিয় না, কিন্তু গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের যে পারফরমেন্স ছিল তাতে মোটামুটি সারা যুক্তরাষ্ট্রে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়েছিল।
এবার
সেই উন্মাদনা হবে কিনা আমরা জানি না।
হ্যাঁ, সেটা আমরা বলে গেলাম যে ভয়েস অফ আমেরিকা তো আমাদের কভারেজে আমরা যারা উৎসাহী তারা তো অবশ্যই করব, কিন্তু একটা ভাটা পড়বে।
আমার একটা দাবি আছে, আমি আমরা বহুবার বেশ কবার অলিম্পিকে এবং খুব বিখ্যাত কোন আয়োজনে আমরা রোকে হাজারকে দেখেছি, উনি লাইভ ছিলেন মাঠে। ভবিষ্যতে এবার যে ওয়ার্ল্ড কাপ হবে আশা করছি যে এবার একটা দাবি করছি আর কি, যে আপনাকে আবার মাঠে পাবো, আমরা মাঠ থেকে আপনি আমাদেরকে কাহিনী শোনাবেন।
আপনার মুখে ফুলচন্দন পড়ুক, আশা করবো যে আমি যেতে পারবো। যাই হোক, চেষ্টা করবো
ভিতরে শেষ করতে হবে আমার মনে হয়। শেষ প্রশ্ন,
খুব ভালো লাগলো পার্টিসিপেট করে। দিলু ভাই, রাসিম ভাই, আপনাদেরকে ধন্যবাদ, এত চমৎকার। আর ওই যে কথা হচ্ছিল বাজি ধরা নিয়ে, জুয়া খেলা নিয়ে, এটা খুব খারাপ। আশা করি বাংলাদেশে এই জিনিসটা বিস্তার ঘটবে না।
ধন্যবাদ আকবর হায়দার কিরণ আপনাকে যোগ দেওয়ার জন্য। দিলু খন্দকার, দিলু খন্দকার, এবার শেষ প্রশ্ন হচ্ছে যে জুয়া ক্রীড়াঙ্গন থেকে জুয়া বন্ধ করার জন্য আপনি সাংবাদিক হিসেবে অন্যান্য একই সম্প্রদায়ের লোকদেরকে কি পরামর্শ দেবেন, আমরা কি করতে পারি?
এটা অ্যাকচুয়ালি আমাদের যারা সাংবাদিকতা করি তারা সবসময় চেষ্টা করি এই নেতিবাচক খবরগুলি তুলে ধরার জন্য, কারণ এটা দিয়ে কি ক্ষতি হতে পারে এবং কি আমাদের কাজটা হলো এটা তুলে ধরা এবং সমাধানের রাস্তা দেখিয়ে দেওয়া। বাকি কাজটা কিন্তু প্রশাসনের, এবং যেহেতু আজকে সাংবাদিকদের বিভিন্ন মিডিয়া, বাংলাদেশের মিডিয়া এটা ব্যাপকভাবে প্রচারিত হলো, এখন কিন্তু প্রশাসনকে নড়ে বসতে হবে যাতে এটা সমূলে গিয়ে এখানেই বন্ধ করে দেওয়া যায়। এই উদ্যোগটা কিন্তু এখন তাদের কাছেই নিতে
হবে এবং সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে এ বিষয়ে, যে কোনো ছোটখাটো ধরনের ঘটনা ঘটলে সেটাকে তুলে ধরতে হবে। তো সেলিম, আমাদের হাতে কিন্তু সময় নেই,
আমার মনে হয় আমরা শেষ করে দিতে পারি।
হ্যাঁ, শেষ করতেই হবে কোনো না কোনো সময়, এখনই শেষ করা, আমাদের ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে যাচ্ছে।
আচ্ছা, শেষ বক্তব্য আমার হচ্ছে যে 2018 সালের বিশ্বকাপ ফুটবল গত বিশ্বকাপের চেয়ে আরো ব্যাপক উন্মাদনা নিয়ে দেখতে চাই। মেসি, নেইমার এবং রোনালদোর চেয়ে মতো আরো অনেক তারকা এবার বেরিয়ে আসবে, সেই তারকাদের আগামী 4 বছর পারফরমেন্স আমরা দেখব, সারা গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা দেখবে, এই কামনা করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকেও ধন্যবাদ।
ধন্যবাদ, আজকের আলোচনা আলাপনের এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।